বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 29 মে, 15 জ্যৈষ্ঠ এবং ফার্সি 8 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেলসন ম্যান্ডেলার নাতির জোরালো আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে মুসলিম বিশ্বের অতীত গৌরব উদ্ধার সম্ভব। তুরস্কের পারিবারিক মূল্যবোধের পবিত্রতা রক্ষা করা হবে, সমকামিতাকে স্বাগত জানানো হবে না, প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির মহাসচিব। এবং ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, গোটা দেশ জুড়ে অমিত শাহ ও মোদির পথেই চলেছে তৃণমূল। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হেলুজমা খামেনেই বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের নীতি হচ্ছে পশ্চিম এশিয়ায় অনৈক্য ও বিভেদ সৃষ্টি করা এবং অশান্তি ছড়িয়ে দেয়া। এই অঞ্চলের সব দেশেরই এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া উচিত। ওমানের সুলতান হাইসাম বিন তারেক আলে সাইদ ও তার সফর সঙ্গীরা আজ তেহরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, আশা করি মুসলিম সরকারগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের মধ্য দিয়ে মুসলিম উম্মা তার অতীত গৌরব সম্মান ও মর্যাদা উদ্ধার করতে সক্ষম হবে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর সম্মিলিত সক্ষমতা ও সুযোগ সুবিধা সব মুসলমান এবং সব মুসলিম দেশ ও সরকারের কল্যাণে ব্যবহৃত হবে। ওমানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমি মনে করি ইরান ও ওমানের মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার হলে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে। এই দুই দেশের মধ্যে সহযোগিতা খুবই জরুরি, কারণ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এই দুই দেশের পানি সীমায় পড়েছে। মিশরের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে মিশরের আগ্রহকে স্বাগত জানাই, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। তিনি বলেন, প্রেসিডেন্ট জনাব
রাইসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের যে সুনীতি গ্রহণ করেছেন তার ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের মতো ঘটনাগুলো ঘটছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ব্যাপারে ইরান ও ওমান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি গতকাল তেহরান সফররত ওমানের সুলতান হাইসাম বিন তারিক আলে সাইদের সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। রাইসি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অভিন্ন লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা ওমান ও ইরান করছে তার ফলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, তেহরান ও মাস্কাট তাদের সম্পর্ককে নিছক বাণিজ্যের পর্যায় থেকে পুঁজি বিনিয়োগের পর্যায়ে উন্নীত করেছে। শিল্প বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সড়ক ও রেলপথ, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং ট্রানজিট খাতে দুদেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পূর্ণ নির্বাচিত হওয়ায় রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, তুরস্কের জনগণ যে তাদের নেতার প্রতি আস্থা রেখেছিল নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে তা আবার প্রমাণিত হয়েছে। রোববার রাতে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফের ফলাফল ঘোষিত হওয়ার পর এরদোগানকে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন রাইসি। প্রেসিডেন্ট এরদোগানের নতুন মেয়াদে দায়িত্ব পালনের সময় তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তুরস্কের নির্বাচন কমিশন রোববার মধ্যরাতে জানিয়েছে, 99.43% ভোট গণনার পর এরদোগান 52.14% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কিলিচ দার ওগু পেয়েছেন 47.86% ভোট। এরদোগানকে পাঠানো বার্তা ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শক্তিশালী ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ভিত্তিতে ইরান তুরস্ক সম্পর্ক গড়ে উঠেছে এবং এ সম্পর্ক পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে গেছে। প্রতিবেশী এই দুটি মুসলিম দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি মন্তব্য করেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার বিজয়ী ভাষণে সমকামিতার বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেছেন এবং কথিত পশ্চিমা উদারপন্থী এই মতাদর্শকে কখনোই দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, সমকামিতাকে কখনো তার সরকার এবং দল স্বাগত জানাবে না। গতকাল সন্ধ্যায় তুরস্কের সর্বোচ্চ নির্বাচন পরিষদে এরদোগানের বিজয় নিশ্চিত করার কথা ঘোষণা করে। তিনি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদার ওগ্লুকে পরাজিত করেছেন। রান আপ নির্বাচনের সময় এরদোগান বারবার এ প্রতিদ্বন্দ্বী কিলিশ দারোগ্লু ও তার জোটকে সমকামীপন্থী বলে অভিযোগ করেছেন। নির্বাচনে বিজয়ের পর ইস্তাম্বুল শহরে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে এরদোগান আবারও একই অভিযোগ করেন। তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ক্ষমতাসীন একে পার্টি কি সমকামিতাকে সমর্থন করবে? তিনি নিজেই বলেন, তার দল ও জোট সবসময় তুরস্কের ঐতিহ্যবাহী মূল্যবোধকে রক্ষা করবে। তিনি বলেন, প্রতিটি নির্বাচনই আমাদের জন্য নতুন করে জেগে ওঠার পথ তৈরি করে। আমাদের কাছে খুব পরিবার পবিত্র, কেউ পরিবারের বিরুদ্ধে কথা বলতে পারে না, নারীর প্রতি সহিংসতা নিষিদ্ধ, এটা হারাম। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায় ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটির মহাসচিব একথা বলেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি। আজ সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ইসলামী সহযোগিতা সংস্থাটির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এ কথা বলেন। তাহা বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে ওআইসি, এজন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও নিশ্চিত করেছেন সংস্থার মহাসচিব। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গাম্বিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ওই মামলার বিচার প্রক্রিয়া সম্পন্নের জন্য কাজ করে যাচ্ছে ওআইসি। এ সময় রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা ওআইসি মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব, নিরাপত্তা, ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এবং গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবির কথা জানান। সকালে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউএনএসসিআরের প্রতিনিধি ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সকাল 10:30টার দিকে ওআইসির মহাসচিব উখিয়া 4 নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক সেন্টারে পৌঁছান। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে বিজেপি শাসিত মণিপুরে নয়া সহিংসতায় একজন পুলিশ সদস্য সহ 5 জন নিহত হয়েছে। একই সঙ্গে যৌথ বাহিনীর অভিযানে কমপক্ষে 40 জন জঙ্গি মারা গেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এখানে সেনা ও আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে। এছাড়া আগামী 31 মে পর্যন্ত রাজ্যে অশান্ত এলাকায় ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেক জেলায় এখনও কারফিউ জারি রয়েছে। এ প্রসঙ্গে আজ মানবাধিকার সংস্থা বন্দী মুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেন, মণিপুরে বিজেপি যাদের সঙ্গে কাজ করেছে এবং তারা ভোটের আগে যে অভিযোগগুলো এনেছিল, বিজেপি যেটা আনে যে সবাই দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে তদন্ত হবে বক্তব্যও বলেছে এবং পরবর্তীতেও তাদের সঙ্গে এই সরকার করেছে। এসব চাপা দেয়া সহ দেশ জুড়ে নিজেদের যে ব্যর্থতা তাকে চাপা দেওয়ার জন্য নর্থ ইস্টে তারা নতুন করে এসব করছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলকে নিশানা করে বলেছেন, গোটা দেশ জুড়ে অমিত শাহ ও মোদি যে পরিকল্পনা চালু করেছিলেন সেই পথেই চলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস আজ দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তিনি এই মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমপি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে বলেছেন, গোটা দেশ জুড়ে অমিত শাহ ও মোদি যে পরিকল্পনা চালু করেছিলেন সেই পথেই চলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস আজ সোমবার দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় বিকাশবাবু ওই মন্তব্য করেছেন। বিজয় ইস্যুতে আজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমপি বিধায়ক বাইরন বিশ্বাসকে মেরুদণ্ডহীন প্রাণী বলে কটাক্ষ করেছেন।
গোটা দেশ জুড়ে অমিত শাহ মোদি যে পরিকল্পনা চালু করেছিলেন, যেখানেই তারা হারবেন সেখানে পয়সা দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, তারা বিরোধী যারা জিতেছেন তাদের কিনে নেবেন, ভাঙিয়ে নেবেন, সেই একই পদাঙ্ক অনুসরণ করল তৃণমূল। তারা তৃণমূলের পক্ষে একটি বিধানসভার নবনির্বাচিত বিধায়ককে এক্ষুনি দলে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একটাই প্রয়োজন যে টাকা পয়সা দিয়ে ভয় দেখিয়ে মেরুদণ্ডহীন কিছু মানুষকে কেনা যায়, তারা কিনেছেন।
গত 27 ফেব্রুয়ারি সাগরদিঘি আসনের উপনির্বাচন হয়, ফল ঘোষণা হয় 2 মার্চ। এখানে বামাদের সঙ্গে জোট করে লড়াই করেছিল কংগ্রেস। উপনির্বাচনে হেরে যান তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, জয়ী হন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু মাত্র 3 মাসের মধ্যেই বিধানসভায় কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাস দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিধায়ক বাইরন বিশ্বাস বলেছেন, আরও বেশি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত, সাগরদিঘির জনগণের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেছেন বিধায়ক বাইরন বিশ্বাস। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতরাত 12:45 সময় ইহুদিবাদী ইসরায়েল রাজধানী সানার উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। তবে দেশের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইহুদিবাদীদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, অধিকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইহুদিবাদী সেনারা দামেস্ক অভিমুখে এই হামলা চালায়। ওই সূত্র বলছে, বর্ণবাদী সেনারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তার মধ্যে বেশ কয়েকটি সিরিয়ার সেনারা ভূপাতিত করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালানো কিংবদন্তি নেতা ল্যানসন ম্যান্ডেলার নাতি অধিকৃত ফিলিস্তিনে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নানা অপরাধ যজ্ঞের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য এখন অন্যান্য দেশের কার্যকরী সমর্থন প্রয়োজন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী বাবুল আক্তার।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালানো কিংবদন্তি প্রয়াত নেতা ন্যানসন ম্যান্ডেলার নাতি অধিকৃত ফিলিস্তিনে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নানা অপরাধ যজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য এখন অন্যান্য দেশের কার্যকরী সমর্থন প্রয়োজন। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার অন্যতম রক্ষক এবং ন্যানসন ম্যান্ডেলার নাতি জুইলিও লেইলা ম্যান্ডেলা আমেরিকার বেশ কয়েকটি বড় শহরে তার সফরের প্রাক্কালে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের শাসন প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে বড় ধরনের সমাবেশ করতে চলেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য বাস্তবিক এবং কার্যকরী সমর্থন প্রয়োজন। গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা অপরাধযজ্ঞ চালিয়ে আসছে। গাজা উপত্যকার অধিবাসীদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস হামলা এবং নারী ও শিশুদের হত্যা, ফিলিস্তিনি অবকাঠামো ও বাড়িঘর ধ্বংস, কিছু এলাকায় সর্বাত্মক অবরোধ এবং বিভিন্ন চাপ প্রয়োগের মতো কাজগুলোকে ইসরায়েলের শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সহ অন্যান্য মানবাধিকার সংস্থা ও প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি শাসক গোষ্ঠী বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং পশ্চিমা দেশগুলোর নিরবতায় ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ন্যানসন ম্যান্ডেলা বরাবরই ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকারকে সমর্থন করেছিলেন এবং অধিকৃত অঞ্চল থেকে ইহুদিবাদী শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। এ প্রসঙ্গে নেলসন ম্যান্ডেলার নাতি জুইলিও লেইলা ম্যান্ডেলাও বারবার জোর দিয়ে বলেছেন, আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন এবং তাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা। এ প্রসঙ্গে হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াসি আবু মারজুক বলেছেন, দক্ষিণ আফ্রিকার জনগণ দীর্ঘদিন ধরে বর্ণবাদ ও বর্ণবাদের শাসনের জাতাকলে ভুগেছে, ফলে তারা ফিলিস্তিন জাতির কষ্ট হৃদয় দিয়ে অনুভব করে। পরিশেষে এরই ধারাবাহিকতায় ম্যান্ডেলার নাতি ইসরায়েলের বর্ণবাদ আচরণের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ইহুদবাদী শাসক গোষ্ঠীর অপরাধযোগ্য মোকাবেলায় অন্যান্য স্বাধীন দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বর্ষা মৌসুম শুরুর আগেই বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে দৃষ্টিপাতের এ পর্যায়ে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
রোগ, শোক, দুর্যোগ আর দুর্বিপাক ছায়ার মতো সঙ্গী উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশের। বিভিন্ন ভবন ধস, আগুনের ঘটনা যেতে না যেতেই ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার প্রস্তুতি। এর বাদেই আবার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালে।
ব্যথার বমি করছিল বাসায়, সেই জন্য এখানে নিয়ে আসছি।
অতিরিক্ত ব্যথা জ্বর।
গত বছরের 23 মে পর্যন্ত 264 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু চলতি বছর একই সময় তা 1500 ছাড়িয়ে গেছে। একই সময় গত বছর ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও এবছর ইতিমধ্যে 13 জন মারা গেছেন। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চলতি বছরের 26 মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া 1624 জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে 1046 জন এবং ঢাকার বাইরের 578 জন। এর মধ্যে চলতি মাসের 26 দিনে 638 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা গত 5 বছরের মধ্যে মে মাসের তালিকায় সর্বোচ্চ। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা। দেশের মোট শনাক্তের 62% এই সিটিতে। এছাড়া ঢাকা উত্তরে 16.3% এবং ঢাকার বাইরে 21.9%। এবছরের ডেঙ্গু আক্রান্ত রোগীদের উপসর্গ ও রোগের ভেরিয়েন্ট নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছেন মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার নিয়াতুজ্জামান।
একটা ভেরিয়েন্ট আরেকটা ভেরিয়েন্টকে প্রোটেকশন দেয় না, কারণ একবার হলো আরেকবার হবে না তা নয়, বরং এরা যেটা করে এদের ভিতরে ক্রস রিয়াকশন, ইমিউন রিয়াকশন, যে কারণে দেখা যায় যে আপনি প্রথম একটি ভাইরাস দ্বারা আক্রান্ত, দ্বিতীয়বার আরেকটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আপনার কিছু উপসর্গ আসে যেটা অন্য সময় হবে না। জমে যাওয়া, পেটে পানি জমে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, তারপরে পাতলা পায়খানা, বমি হওয়া, যা বমি হওয়া, পাতলা পায়খানা, রক্ত আসা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলে শামসুল কবির বলেন,
এটা জন্মাচ্ছে আপনার ঘরের ভেতরে, কাজে এডিস মশার উৎসগুলো যেখানে জন্মায় সেই উৎসগুলোকে আপনার নির্মূল করতে হবে। আর কীটনাশকের কিছুটা ভূমিকা আছে, আমরা যেসব কীটনাশক ব্যবহার করছি লার্ভিসাইড হিসেবে, অ্যাডাল্টিসাইড হিসেবে, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত শতভাগ কার্যকরী কীটনাশক।
মে মাসের শুরুতে বৃষ্টি হওয়ায় জ্যামিতিক হারে রোগী বাড়ছে। গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5 গুণ বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর, প্রিয়জন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ঘৃণা করেন বৃদ্ধ ব্যভিচারীকে, বিত্তবান অত্যাচারীকে, অহংকারী গরিবকে এবং নাছোড় বান্দা ভিক্ষুককে, আর নিষ্ফল করেন প্রচার করে বেড়ানো দানশীলদের পুরস্কারকে, আর ঘৃণা করেন এমন ফূর্তিবাজকে যে বেপরোয়া ও মিথ্যাচারী।
আমরা সবাই মহান আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার। তিনি লিখেছেন, পবিত্র মসজিদুল আকসাই নামাজরত অবস্থায় নিরীহ মুসলমানদের উপর দখলদার ইসরায়েলি সেনাদের আক্রমণের খবরে আমাদের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবে আশার দিক হল বর্বর ইসরায়েলের ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়ার মতো বিশ্বের বুকে একমাত্র দেশ ইরান আছে। এই সময় ইরানের হুঙ্কার ইহুদিবাদীদের ভীত নাড়িয়ে দিয়েছে, সেই সাথে হামাসের প্রতিরোধ ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে মাথা নত করে মাইর খাওয়ার সময় আর নেই। স্যালুট হামাস যোদ্ধাদের, সময় এসেছে মুসলমানদের এক হওয়ার, এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার।
ভাই রাসেল শিকদার, ফিলিস্তিন নিয়ে আপনার গুরুত্বপূর্ণ লেখাটি তুলে ধরা হলো, আশা করি আবারও অন্য কোনো বিষয়ে লিখবেন। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদোপোতা থেকে, আর পাঠিয়েছেন শহীদুল ইসলাম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাবার পর তিনি লিখেছেন, রমজান মাস উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব থেকে অনেক উপকৃত হয়েছে। অনুষ্ঠানটি আমার কাছে রমজান মাসের সেরা ও সময় উপযোগী অনুষ্ঠান বলে মনে হয়েছে। এই অনুষ্ঠানটি প্রচার করার জন্য রেডিও তেহরানের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাই শহীদুল ইসলাম, পবিত্র মাহে রমজানে প্রচারিত বিশেষ ধারাবাহিকটি থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। আশা করি নিয়মিত আপনার ইমেইল পাব। বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর কর্মকারপট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন পরের মেইলটি। বাংলা নববর্ষ 1430-এর শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে 7 মার্চ প্রচারিত সকল অনুষ্ঠান খুব ভালো লেগেছে। রেডিও তেহরান যতই শুনছি ততই নিজেকে সমৃদ্ধ করতে পারছি। এরপর তিনি আমাদের বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ও রমজান খোদা প্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানের প্রশংসা করেছেন।
নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মেইলে মতামত পাঠানোই কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসরের এবারের মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ। তিনি লিখেছেন, 9 এপ্রিল প্রচারিত নারী মানব ফুল অনুষ্ঠানে সাবর রানী বিলকিসের অনন্য সাধারণ জীবনী শুনে মোহিত হয়েছি। অনুষ্ঠান থেকে জানতে পেরেছি যে সে সময় তিনি একমাত্র নারী শাসক ছিলেন। হযরত সুলাইমানের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জনগণকে ভয়াবহ রক্তপাত থেকে রক্ষা করেন। তথ্যবহুল এই অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ।
নারী মানবফুল অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। নিয়মিত ইমেইল করায় শ্রোতাবন্ধু দেবাশিস গোপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ পাঠিয়েছেন এবারের মেইলটি।
আবদুল্লাহ আল মারুফ, নামটা একটু নতুন নতুন মনে হচ্ছে, উনি কি এর আগেও চিঠি লিখেছিলেন?
না, এবারে তিনি প্রথম চিঠি লিখলেন। তিনি রেডিও তেহরানের একজন নতুন শ্রোতা বলা যায়।
মারুফ ভাই, কিভাবে এ বেতারের সন্ধান পেলেন সে সম্পর্কে কিছু লিখেছেন কি?
হ্যাঁ, মারুফ ভাই লিখেছেন, রমজান মাসে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC প্রাঙ্গণে IRIB ফ্যান ক্লাব ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রেডিও তেহরানের মনিটর শাহাদাত স্যার সহ ঢাকা ফ্যান ক্লাবের সদস্যগণ উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষাকে চেপে না রেখেই টিসি প্রাঙ্গণে চলে যাই। শাহাদাত স্যার সহ উপস্থিত অনেকের সাথেই পরিচিত হই। এর কয়েকদিন পর শাহাদাত স্যারের পক্ষ থেকে সাক্ষাৎ ও ইফতারির দাওয়াত পাই। দেখা করার সময় স্যার আমাকে একটি রেডিও তেহরানের কলম, চাবির রিং এবং দুটি বুকলেট হাতে তুলে দেন। উপহারগুলো পেয়ে আমার খুবই ভালো লেগেছে।
আবদুল্লাহ আল মারুফ ভাইকে রেডিও তেহরানের ভবনে স্বাগত জানাচ্ছি। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত জানাবেন।
তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশের এক শ্রোতা বন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ হুসাইন মুসা, সভাপতি IRIB ফ্যান ক্লাব নরসিংদী। আমি একজন সরকারি চাকরিজীবী।
ভাই হুসাইন মুসা, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে আমি ছোটবেলা থেকেই খুব পরিচিত ছিলাম, কারণ ছোটবেলায় দেখতাম বাসায় বাবা ও বড় ভাই তারা রেডিও তেহরানের ইসলামী ধর্মীয় তাত্ত্বিক অনুষ্ঠান ও নিরপেক্ষ বিশ্ব সংবাদের জন্য প্রতিদিন অনুষ্ঠান শুনতেন। আমিও তাদের কাছ থেকে সেই শিক্ষা নিয়ে পারিবারিক সূত্র ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছি।
আপনি শৈশব থেকে রেডিও তেহরান শুনছেন, তো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি দীর্ঘদিন ধরে এ বেতারে অনুষ্ঠান শুনে যাচ্ছেন?
রেডিও তেহরান যেন আমার ইসলাম ধর্মের পথে হেঁটে চলার এক পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। রেডিও তেহরান আমার জীবন চলার পথকে করেছে মসৃণ ও সুখকর, জীবনকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে মূল্যবোধময় জীবনে পরিপূর্ণ করেছে রেডিও তেহরান। সেই সাথে পশ্চিমা গণমাধ্যমগুলোর এক পেশে সংবাদে বিভ্রান্তের বেড়াজালের আবদ্ধতা থেকে রেডিও তেহরান সত্য, বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করে প্রশংসা অর্জন করেছে। রেডিও তেহরানের খবর না শুনলে যেন মন ভরে না আমার। প্রিয়জন থেকে শুরু করে কোরআনের আলো এবং অন্যান্য রেডিও তেহরানের অনুষ্ঠানগুলি আমার মাঝে খুব গুরুত্বপূর্ণ এক আমেজ সৃষ্টি করে থাকে। তাছাড়া রেডিও তেহরান শ্রোতাদের অনেক মূল্যায়ন করে থাকে, আর এসব বৈশিষ্ট্যের কারণেই আমি রেডিও তেহরানকে ভালোবেসে অনুষ্ঠান শুনে থাকি।
রেডিও তেহরানের চমৎকার কিছু বৈশিষ্ট্যের কথা শুনলাম। তো মুসা ভাই, আপনি রেডিও শোনার পাশাপাশি বেতার শ্রোতা ক্লাবও পরিচালনা করে থাকেন। সম্প্রতি নরসিংদীতে IRIB ফ্যান ক্লাব গঠন করেছেন শুনেছি, তো ক্লাবটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কিছু বলবেন?
আমি রমজানের বরকতময় মাসে সম্প্রতি 2023 সালের 8ই এপ্রিল নরসিংদীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে IRIB ফ্যান ক্লাব গঠন করেছি। এ বেতার শ্রোতা ক্লাবটির লক্ষ্য উদ্দেশ্য হলো রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে নরসিংদী জেলা সহ ভারত বাংলাদেশের শ্রোতাদের উৎসাহ উদ্দীপনা প্রদানের মাধ্যমে শ্রোতা বৃদ্ধি সহ অনুষ্ঠান শুনতে এবং চিঠি লিখতে নানাভাবে সহযোগিতা করা। আর বর্তমান কর্মসূচি হলো রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, বিনামূল্যে রেডিও যন্ত্র বিতরণ করা, অনলাইন ও অফলাইনে অনুষ্ঠান শুনতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় প্রচ্ছদে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা, রেডিও তেহরান বাংলা সম্প্রচারের 41তম বর্ষপূর্তিতে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, সেই সাথে বার্ষিক শ্রোতা সম্মেলন, মিলন মেলা, শিক্ষা সফর কিংবা আনন্দ ভ্রমণের আয়োজন করা।
আচ্ছা মুসা ভাই, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
ইসলাম ধর্মীয় তাত্ত্বিক অনুষ্ঠান ও নিরপেক্ষ বিশ্ব সংবাদের জন্য শ্রোতারা রেডিও তেহরানকে এত বেশি ভালোবাসে, সেজন্য নিরপেক্ষ বিশ্ব সংবাদ ও ইসলাম তাত্ত্বিক অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকতে হবে। শ্রোতারা যেন সহজে অনুষ্ঠান শুনতে পারে সেদিক বিশেষ নজর রাখতে হবে। সেই সাথে প্রতি বছর বাংলাদেশ ও ভারতে শ্রোতা সম্মেলনের আয়োজন অব্যাহত রাখতে হবে।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য হুসাইন মুসা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়: রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে, আর লিখেছেন হীরামন শেখ। তিনি লিখেছেন, গত 6 এপ্রিল রেডিও তেহরান বাংলার সন্ধ্যাকালীন অধিবেশন শুনে খুব ভালো লেগেছে। ওই দিন সব থেকে ভালো লেগেছে রমজান খোদা প্রেমের অনন্য উৎসব ও স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। খোদা প্রেমের অনন্য উৎসব থেকে জানতে পারলাম যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলাকে কারো সাথে তুলনা করা যায় না।
ভাই হীরামন শেখ, নিয়মিত অনুষ্ঠান শুনে চিঠি লিখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন 5 জন শ্রোতা। আজকের আসরে তুলে ধরব ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সিনিয়র শ্রোতা SM নাজিম উদ্দিনের লেখার কিছু অংশ। তিনি লিখেছেন,
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের জীবন, ব্যক্তিত্ব, নেতৃত্ব, জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতা আমাকে মুগ্ধ ও আকৃষ্ট করে তোলে। এরই ফলশ্রুতিতে রেডিও তেহরানের গুণমুগ্ধ শ্রোতায় পরিণত হই। রেডিও তেহরানের ভালোবাসা আর ভালো লাগার সুগন্ধের আবেশ মাখানো প্রথম পত্রের পরশ পেয়েছিলাম 1992 সালের এক শীতকালে। আমাদের পরিচিত ডাকপিয়ন সুনীল দাস বাড়ির বারান্দায় রেখে গেল একটি বড় খাম। ভেতর থেকে বার করলাম অমূল রতন, একটি ইকো অফ ইসলাম পত্রিকার কপি, ব্রুশিয়ার, অনুষ্ঠান সূচি আর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ও আয়াতুল্লাহ খামেনির ছবি সম্বলিত সুদৃশ্য ক্যালেন্ডার। আহা, সেদিন কি যে আনন্দ পেয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই শুরু এখনও অব্যাহত আমার সেই আরাধ্য বেতার ও তার সাথে যোগাযোগের সেতু বন্ধ।
3 দশকেরও বেশি সময় ধরে রেডিও তেহরানের সাথে যুক্ত থাকার জন্য নাজিমুদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের ধলিয়ারচর গ্রাম থেকে নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের সহসভাপতি মোহাম্মদ রবিউল আউয়াল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, ইসলাম ধর্মের নানা অজানা বিষয় জানার মুখ্য মাধ্যম হচ্ছে রেডিও তেহরান। সুমধুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানের সূচনা সত্যি প্রশান্তিকর।
এরপর রবিউল আউয়াল জানিয়েছেন, গত 9 এপ্রিল রেডিও তেহরানের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বাংলাদেশের বেতার প্রেমীদের হৃৎপিণ্ডস্থল নরসিংদীতে IRIB ফ্যান ক্লাব নরসিংদীর শুভ সূচনা ঘটে। পর্যায়ক্রমে এরকম আরও শ্রোতা ক্লাব গড়ে উঠবে বলে বিশ্বাস করি।
আপনার বিশ্বাসকে বাস্তবে রূপদান করতে সিনিয়র শ্রোতাবন্ধুরা এগিয়ে আসবেন, আমরা এ প্রত্যাশাই করি। তো চিঠি আর মতামতের জন্য রবিউল আউয়াল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরে শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে, আর লিখেছেন সিনিয়র শ্রোতা তরুণ মৈত্র। তিনি লিখেছেন, গত 6 এপ্রিল রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের পুরো অনুষ্ঠান শুনলাম। দৃষ্টিপাতে জানতে পারলাম যে ইরান ও সৌদি আরবের সাথে 7 বছর পর সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, খোদা প্রেমের অনন্য উৎসব এবং স্বাস্থ্য কথা অনুষ্ঠান ভালো লেগেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
6 এপ্রিল প্রচারিত সান্ধ্য অধিবেশন সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানানোয় তরুণ মৈত্র, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে রহমান রাহিম শিরোনামের একটি হামদে বারিতালা। এটির কথা ও সুর আরিফিন আল ইমরানের আর শিল্পী তিমুর শাহরিয়ার।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
অচেনা আধারে আজ ভরেছে বুক, চিনতে পারিনি আমি তোমার স্বরূপ, পৃথিবীর মোহমায়া বুনেছে যে জাল, তারি টানে ছুটে গেছি রাত্রি সকাল। জানি তুমি রহমান তুমি যে রহিম, তোমার করুণা যে অপার অসীম, সহজ সরল পথে ফেরাতে পারো আমার আধার তুমি আলোকিত করো। গেছে রাত দিন বুকে নিকটিন, প্রতারণা করেছি নিজের সাথে, বেড়ে গেছে ভুল ঝরে গেছে ফুল, চলে গেছি জীবনের উল্টো স্রোতে। গেছে রাত দিন বুকে নিকটিন, প্রতারণা করেছি নিজের সাথে, বেড়ে গেছে ভুল ঝরে গেছে ফুল, চলে গেছি জীবনের উল্টো স্রোতে। জানি তুমি রহমান তুমি যে রহিম, তোমার করুণা যে অপার অসীম, সহজ সরল পথে ফেরাতে পারো আমার আধার তুমি আলোকিত করো। অচেনা আধারে আজ ভরেছে বুক, চিনতে পারিনি আমি তোমার স্বরূপ, পৃথিবীর মোহমায়া বুনেছে যে জাল, তারি টানে ছুটে গেছি রাত্রি সকাল।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 29 মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মহাখালীতে উড়াল সড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে প্রাণ গেল শিশুর। প্রথম আলো, মার্কিন নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে বললেন ওবায়দুল কাদের মানবজমিন। তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বের কারো সমর্থন নেই বলেছেন তথ্যমন্ত্রী কালের কণ্ঠ। ইত্তেফাকের খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রত্যেক ছাত্রীকে কানসহ মুখমণ্ডল খোলা রাখতে হবে। ডিসিদের প্রতি অসন্তোষ হাইকোর্টের, এদেশেই থাকতে হবে, লুট করে আমেরিকা নিলে সব রেখে দেবে। যুগান্তর কলকাতা শিরোনাম, খুন হতে পারে, পুলিশি হাজিরে আড়াতে সাফাই ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল পরিচালকের সংবাদ প্রতিদিন। বাইরনকে নিয়ে 3 মাসেই সাগর দিঘি পুনরুদ্ধার, তৃণমূলের বিধানসভায় ফের শূন্য হল
কংগ্রেস আনন্দবাজার পত্রিকা। ফের মৃত্যু মণিপুরে, সফর শুরু করছেন শাহ গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মহাখালীতে উড়াল সড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে প্রাণ গেল শিশুর। দৈনিক প্রথম আলো, যুগান্তর ও ইত্তেফাক সহ প্রায় সব জাতীয় দৈনিকের মর্মান্তিক এই খবরটিতে লেখা হয়েছে, রাজধানীর মহাখালী উড়াল সড়কের উপর থেকে পড়া রড মাথায় ঢুকে এক শিশু মারা গেছে। এই শিশুর পরিচয় পাওয়া যায়নি, তার বয়স আনুমানিক 12 বছর। হাসপাতালে নিয়ে আসা আরেক পথচারী মুরাদ হোসেন বলেন, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখি, তার বাড়ি কোথায় কোথায় থাকে এসব জানা যায়নি। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এসব ঘটনা থেকে একটি প্রশ্ন উঠতে পারে, সড়কে মানুষের নিরাপত্তা কোথায়?
মার্কিন ভিসা নীতি নিয়ে চাপে রয়েছে আওয়ামী লীগ সরকার। এ চাপ মোকাবেলায় সরকার কি ভারতকে পাশে পাবে? ভারতের জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রী রাধা দত্ত মনে করেন, ভারত সরকার কখনোই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, আওয়ামী লীগ দিল্লির উপর ভরসা করে এবং এখনও করবে, কিন্তু ভারতেরও কিছু সমস্যা রয়েছে। ভারত কি আমেরিকাকে বলবে, বাংলাদেশ নিয়ে তোমরা যা করছো সেটি ঠিক নয়? আমার মনে হয় না ভারত তা করবে। এ বিশ্লেষক বলেন, এটা ঠিক যে ভারত আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করেছে, কিন্তু আমেরিকা এখন যেভাবে খেপে উঠেছে সেটা ভারতের জন্য চিন্তার জায়গা তো বটেই। মনে হচ্ছে না আমেরিকা পেছাবে। সেখানে ভারত কি করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান। এর আগে র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়েও ভারত যে আওয়ামী লীগ সরকারের হয়ে আমেরিকার সঙ্গে জোরালো কোনো দেন দরবার করেছে তারও কোনো প্রমাণ নেই। দৈনিক যুগান্তর পত্রিকায় এ সাক্ষাৎকারটি পরিবেশিত হয়েছে।
মার্কিন নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে, বলেছেন ওবায়দুল কাদের। এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নীল নকশা অনুযায়ী বিদেশি প্রভুদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত। তাই বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিশ্বজুড়ে কারো কোনো সমর্থন নেই, অন্তত আন্তর্জাতিকভাবে এ নিয়ে আর কিছু বলার সুযোগ নেই বিএনপির। এটি তাদের উপর বড় চাপ তৈরি করেছে।
ডিসিদের প্রতি অসন্তোষ হাইকোর্টের এদেশেই থাকতে হবে, লুট করে আমেরিকা নিলে সব রেখে দেবে, যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বারবার সময় দেওয়ার পরও বরিশালের সন্ধ্যা নদী দখলমুক্ত করে প্রতিবেদন না দেওয়ায় জেলার প্রশাসকের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, দেশ এটাই, এখানে থাকতে হবে, কেউ যদি লুট করে আমেরিকা নিয়ে যায় কোনো লাভ হবে না, সব রেখে দেবে, তাই পরিবেশটা ঠিক রাখতে বলেন। কোনো কোনো ডিসি আদালতের আদেশ মানেন না, তাহলে এই আদেশ দিয়ে কি লাভ হবে? রোববার প্রতিবেদন দাখিলের জন্য ডিসির পক্ষে রাষ্ট্রপক্ষ সময় চাইলে হাইকোর্টের একটি বেঞ্চ এসব কথা বলে। এদিকে দৈনিকটির আরেকটি খবরে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, 2019 সালে সারাদেশের আদালতগুলোয় মামলার সংখ্যা ছিল 36 লাখ, এখন বেড়ে 42 লাখ হয়েছে। এদিকে মামলা জট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। খুন হতে পারি, পুলিশি হাজিরা এড়াতে সাফাই ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল পরিচালকের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেলার নিয়ে মারাত্মক সরগরম নেট দুনিয়া। আইনি নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে পরিচালক সানোজ মিশ্রকে। আমহার্স্ট স্ট্রিট থানায় ভারতীয় দণ্ডবিধির 120B সহ আরো বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে পরিচালকের বিরুদ্ধে। তবে প্রাণের ভয়ে নাকি কলকাতায় পা রাখতে পারছেন না সানোজ, আতঙ্কের সুরে এমনটাই জানিয়েছেন তিনি। দ্য কেরালা স্টোরি বিতর্কের আবহেই বাংলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি দেখিয়ে ইতোমধ্যেই আইনি জটিলতায় পড়েছেন দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নির্মাতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে।
ফের মৃত্যু মণিপুরে সফর শুরু করছেন শাহ। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পরপর হত্যা এবং অস্ত্র লুটের আবহে মণিপুরে সফর শুরু করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার পৌঁছে বুধবার পর্যন্ত উত্তর পূর্বের হিংসা কবলিত এ রাজ্যে থাকার কথা তার। শাহের সফরের ঠিক মুখে এক পুলিশ আধিকারিক সহ 5 নাগরিক নিহত হয়েছেন সশস্ত্র আক্রমণে। রোববার মণিপুরের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, যে 40 জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে দুদিনে সুরক্ষা বাহিনীর গুলিতে, নিহতরা কুকি উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, কিন্তু হিংসা থামেনি। রোববার রাতে শাহের সফরের ঠিক মুখে মণিপুরে অন্তত 5 জনের মৃত্যুর খবর এসেছে। এক বিধায়কের বাড়ি ভাঙচুর হয়েছে। মণিপুর রাইফেলসের অস্ত্রাগার থেকে প্রায় 1000 অস্ত্র অন্যান্য সরঞ্জাম লুটের খবর এসেছে। আইনের শাসন কোথায় মণিপুরে, এই প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিকরা। তো শ্রোতা পাঠক বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে মুসলিম বিশ্বের অতীত গৌরব উদ্ধার সম্ভব। তুরস্কের পারিবারিক মূল্যবোধের পবিত্রতা রক্ষা করা হবে, সমকামিতাকে স্বাগত জানানো হবে না, প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির মহাসচিব। ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ রঞ্জন চট্টোপাধ্যায় বলেছেন, গোটা দেশ জুড়ে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর পথেই চলেছে তৃণমূল কংগ্রেস। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶